الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وَعَلَىٰ آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আবারও একবার আমরা মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়ে আবারও আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই শ্রমজীবীদের জীবন এই অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রমজীবীদের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মাঝে মুবাল্লিগে দাওয়াতি ইসলামী গণ তাশরিফ নিয়ে আসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী ফুল পেশ করেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই বিষয়ের আলোচনা হবে। এর পূর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা পেয়ারে আকা মদিনা ওয়ালে মুস্তাফা দুনু আলমকে দাথা সরবারে কাইনাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। পিয়ারা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল হয়তো আমরা আজকে মাদানী চ্যানেলের ক্যামেরার সামনে বসা রয়েছি, আর আপনি হয়তো বা মাদানী চ্যানেলের পর্দায় আজকে এই অনুষ্ঠান দেখার সুযোগ পেয়েছেন। তো আসুন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যে যেখানেই থাকি পিয়ারা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে নিই, কেননা আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে প্রতিটি আলোচনার পূর্বে, দরসের পূর্বে, বয়ানের পূর্বে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করার তারগিব উৎসাহ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এরই ধারাবাহিকতায় আজকে আমরা একটি দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর উপর আমল করার জন্য আসুন মহব্বত সহকারে আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কিছু শ্রমজীবীদের জীবনের কিছু মাদানী চ্যানেলের ক্যামেরায় ধারণকৃত দৃশ্যাবলী আমরা দেখব এবং সেখান থেকে কিছু মাদানী ফুল মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মাধ্যমে ইনশাআল্লাহ পেশ করা হবে এবং সাথে সাথে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা একটি বিষয় যেটা নিয়েছি এই বিষয়টা হচ্ছে কারখানার শ্রমিকদের পরিশ্রম সম্পর্কে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসলে পরিশ্রম এটা আমাদের জীবনের একটি আবশ্যকীয় বিষয় যেটা প্রত্যেক বান্দা আল্লাহ তাআলার প্রত্যেক মানুষ ওই পরিশ্রমের মধ্যেই কিন্তু রয়েছে। যদি কেউ কারখানায় পরিশ্রম করে, হয়তো কেউ বিভিন্ন ধরনের কায়িক শ্রমিকের মধ্যে নিযুক্ত রয়েছে, হয়তো কেউ মাটি কাটার মধ্যে, হয়তো কেউ ব্যক্তিগত আত্মকর্মসংস্থানের মধ্যে, হয়তো বা কেউ নিজেদের ব্যবসায়িক কাজের মধ্যে। প্রিয় ইসলামী ভাইয়েরা মোট কথা, যে যে অবস্থানে যে জায়গায় নিজেদের শারীরিক বা মানসিকভাবে পরিশ্রম করুক না কেন সবগুলোই কিন্তু পরিশ্রমের আওতাভুক্ত। তো আজকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা একটা সেক্টরকে নিয়েছি, একটা শ্রেণীকে নিয়েছি, যে শ্রেণীটা হচ্ছে কারখানার শ্রমিকদের জীবন সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি আমাদের বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আজাবাজাল অনেকগুলো কারখানা প্রতিষ্ঠিত রয়েছে। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যে যে কারখানা বেশি পরিমাণে দেখা যায় সেটা হচ্ছে পোশাক শিল্প। আর ওই পোশাক শিল্পের কারখানা আমাদের দেশের মধ্যে বেশি পরিমাণে প্রতিষ্ঠিত রয়েছে। তো ইনশাআল্লাহ আজাবাজাল আমরা ইনাদের শ্রমিকদের জীবন নিয়ে আলোচনা হবে, ইনাদের পরিশ্রম নিয়ে আলোচনা হবে এবং ধারণকৃত দৃশ্যাবলীও আমরা দেখব। এর আগে ইনশাআল্লাহ আজাবাজাল মোবালিকে দাওয়াতে ইসলামীর কাছে যাব। মাশাআল্লাহ আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের সাজিদ ভাই আমাদের কোর্সের নিগরান আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে তাসরিফ এনেছেন এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ আজাবাজাল আমাদের কাবিনার নিগরান আলহামদুলিল্লাহ আজাবাজাল রুকন ভাই আমাদের সাথে মজুদ রয়েছে। তো ইনশাআল্লাহ ইনাদের কাছ থেকে আমরা মাদানী ফুল হাসিল করব। প্রথমে ইনশাআল্লাহ আজাবাজাল আমাদের সাজিদ ভাইয়ের কাছে যাব যে সাজিদ ভাই আজকে আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে যে বিষয়ে মেসেজ দিতে চাচ্ছি যে আজকে কারখানার শ্রমিকদের ব্যাপারে ইনাদের শ্রমের বিষয়ে আলোচনা রয়েছে। আর আমরা তো জানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক তালাশ করা, তো এখানে হালাল রিজিকের ক্ষেত্রে তো অবশ্যই কি পরিশ্রম কি হবে করতে হবে, কেননা পরিশ্রম ছাড়া তো কোনো রিজিক আল্লাহ তাআলা তো একটা মাধ্যম দিয়ে দিয়েছেন যে তালাশ করার জন্য হুকুম দিয়েছেন। তো আপনার মাদানী ফুল এই বিষয়ে
সবকিছুর উপর যেমন মনে করেন আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম তখন আমরা কোনো কাজ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওইখানেও রিজিক পৌঁছিয়েছে, কর্ম ছাড়া আমরা রিজিক পেয়েছি। তো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে কর্ম ছাড়া রিজিক দিতে পারে, কিন্তু এর পরেও বান্দা যে কর্ম করে এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে 12 পারা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর পৃথিবীতে বিচরণকারী এমন কিছু নেই যার রিজিক আল্লাহর অনুগ্রহের জিম্মায় নয়।
সুবহানাল্লাহ।
অর্থাৎ পৃথিবীর মধ্যে যারাই আছে বিচরণ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কষ্ট করতে পরিশ্রম করতেছে, কিন্তু সবার রিজিকের জিম্মার আল্লাহর অনুগ্রহের মধ্যে।
এটা তো শুধু মানুষ নয়, পশু পাখি জন্তু জানোয়ার যারা রয়েছে।
জি 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 হ্যাঁ, কারণ সবার রিজিকের মালিকই তো আল্লাহ।
আল্লাহ
কিন্তু মনে করেন এর মধ্যে কিছু ধরন আছে, মনে করেন পশু পাখি এরা কোনো চাকরি করেন না, ব্যবসা করেন না, কাজ করেন না, কিন্তু আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছাচ্ছে। এইভাবে ইনসান, ইনসান কিন্তু আশরাফুল মাখলুক। তো আল্লাহ তাআলা ইনসানকেও কি দিচ্ছে, রিজিক দিচ্ছে। তো এই জন্য মনে করেন আমরা যে পারিশ্রমিক কাজ করি, যেমন মনে করেন আপনি একটু আগে বলছেন যে কেউ রিক্সা চালাচ্ছে, এটাও কিন্তু পরিশ্রমের কাজ। কেউ মনে করেন মাটি কাটতেছে, এটাও কিন্তু পরিশ্রমের কাজ। কেউ ঠেলার গাড়ি ঠেলতেছে, এটাও কিন্তু পরিশ্রমের কাজ। কেউ লেবারি কাজ করতে, এটাও কিন্তু পরিশ্রমের কাজ। কেউ গাড়ি, এটাও কিন্তু পরিশ্রমের কাজ। এইভাবে যারা কারখানার মধ্যে আছে মনে করেন এটাও কিন্তু পরিশ্রমের কাজ। এবং এই ব্যাপারে হাদিসে মুবারকার মধ্যে এসেছে যে বলা হচ্ছে যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য এমন কোন জায়গাতে যারা মনে করেন যেটা অপমানজনক স্থান বলা হচ্ছে, নিচু স্থান আর কি, তো বলা হচ্ছে তার গুনাহ এমন ভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে যায়। তো আসলে দেখেন এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে আমরা মানে পরিশ্রম করতেছি আর কি রিজিকের জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ওই রিজিক হালাল উপার্জনের চেষ্টা করতেছি, ওই উপার্জনের চেষ্টাকেও আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের মধ্যে সামিল করে দিয়েছে, যার কারণে তো আমাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
বলে আমার সাজিদ ভাই মাশাআল্লাহ আপনি যেটা হাদিসে মুবারাকা বলেছেন যে এটা তো যারা শ্রমজীবী রয়েছে, যারা পরিশ্রমী রয়েছে, ইনাদের জন্য তো অনেক বড় সুসংবাদ,
অনেক বড় সুসংবাদ
যে আজকে হয়তো মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান হয়তো এই মেসেজ ইনাদের কাছে পৌঁছাতে চাচ্ছে। হয়তো আমরা অনেকেই চিন্তা করি যে আমি তো গাড়ি চালাই, রিক্সা চালাই, অথবা মাটি কাটি বা অন্য কোন শ্রমিকের কাজ আমি করি, কিন্তু ওই ক্ষেত্রে হয়তো আমাদের
আমাদের ইবাদত হবে কিনা, আমার সময়টা বরবাদ হচ্ছে,
বরবাদ হচ্ছে, আমার বিদ্যা ছোট থাকে যে আমি তো ছোট কাজের মধ্যে হয়তো কি মানে এটা হয়তো আসলে কোনো কাজেই তো ছোট না, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কিন্তু সাথে সাথে হয়তো আমাদের মনের মধ্যে এটা চলে আসে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে হয়তো ইনি তো অনেক বড় কাজ করতেছে আর আমি ছোট কাজের কাছে মানে অপমানজনক, হয়তো আমাকে মানুষ ছোট ভাববে। তো আসলে আপনি যেটা বলেছেন মাদানীপুর দিয়েছেন, তো এটা তো আলহামদুলিল্লাহ জাবাজাল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছে হয়তো যারা শুনতেছে, তো ইনাদের দিল তো খুশিতে উদ্বেলিত হয়ে যাবে।
কারণ যে ব্যক্তি হালাল রুজি উপার্জনের জন্য অপমানজনক জায়গাতে দাঁড়ায় তার গুণ এমন ভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে যায়। আপনি দেখেন না গাছের পাতা যেটা ঝরে এটা কি ওখানে আর লাগানো সম্ভব? সম্ভব না, এটা একেবারে ঝরে গেছে। তো তার গুণাগুলো একেবারে ঝরে যায়,
এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া,
অনেক বড় আল্লাহ তাআলার দয়া। এবং সাথে সাথে বলা হচ্ছে যে মানুষের মধ্যে মানে সবচেয়ে মানে খাবারের মধ্যে আর কি উত্তম হচ্ছে এটা যেটা নিজের উপার্জন থেকে আসে। এবং ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা বলেন যে ব্যক্তি হালাল উপার্জনের প্রথম লোকমা আহার করবে, যে ব্যক্তি হালাল উপার্জনের প্রথম লোকমা আহার করবে তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো এই জন্য আসলে পরিশ্রম করা যদি নিয়ত ভালো থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল উপার্জনের জন্য এবং নিজে কারো কাছে হাত পাতা থেকে বাঁচার জন্য এবং নিজের যারা পরিবার বর্গ আছে মা বাবা আছে তাদেরকে অপরাধ থেকে বাঁচা হাত পাতা থেকে বাঁচানোর জন্য, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই হালাল উপার্জন শ্রম করাটা এটা আমাদের সওয়াবের কারণ হবে, নাজাতের কারণ হবে।
তো আপনি তো অনেক সুন্দর মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ জাবাজাল। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাজিদ ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ মাদানী ফুল হাসিল করেছি। আসলে এই বাস্তবতা এটা যে আমরা হয়তো অবগত ছিলাম না, হয়তো আমাদের এই বিষয়ে ইলম না থাকার কারণে আমাদের চিন্তার মধ্যে আমাদের মন মানসিকতার মধ্যে এটা চলে আসে হয়তো আমি ছোট কাজের মধ্যে জড়িয়ে গেলাম, হয়তো আমি পরিশ্রমের কাজ এটা হয়তো আমার, আমরা অনেকে এইভাবে দোষারোপ করে থাকি যে আমার কপালে এই কাজটাই রইল
যে অনেক সকল যে সমস্ত কাজগুলো বৈধ রয়েছে,
বৈধ রয়েছে,
ইসলামসম্মত রয়েছে, হালাল রয়েছে, এটা ছোট হোক বা বড় হোক এটা সম্মানিত এবং পবিত্র। এটাকে ছোট কিংবা বড় এটা ডিফারেন্স করা এটা হচ্ছে ভ্রান্ত একটা মনোভাব আর কি।
মনোভাব,
জি জি জি,
এটা আসলে মানুষের মন মানসিকতার পরিচয়ই বহন করে এটার মাধ্যমে। যে আসলে মাশাআল্লাহ আমার রুবন ভাই যেটা বলেছেন এটাও তো অনেক সুন্দর একটা মাদানী ফুল, যেটা আমাদের ইলমি ইসলামী শরীয়তের মধ্যে কি রয়েছে,
বৈধ
আছে, বৈধ আছে, সেটা তো অবশ্যই উত্তম। কেননা আলহামদুলিল্লাহ জাবাজাল পেয়ারা আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজগুলো দিয়েছেন বা যেগুলোর করার মতো আমাদের জন্য জায়েজ করেছেন, আলহামদুলিল্লাহ সেগুলো তো বৈধই, সেগুলোই তো উত্তমই, এর চেয়ে উত্তম তো আর কিছু হতে পারে না। তো এখন দেখা যাচ্ছে যে শ্রমের ব্যাপারে যেহেতু এসেছে যে আমরা আমাদের হয়তো কাই পরিশ্রম যেটা শারীরিক শ্রম, তো এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় মাটি কাটাকে ছোট মনে করি, হয়তো কেউ আমাদের আলহামদুলিল্লাহ জাবাজাল আমাদের সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে বা আমাদের ঘরে বাড়ির যেগুলো আবর্জনা পরিষ্কার করে তারাও কিন্তু পরিশ্রম করতেছে। তো এক্ষেত্রে দেখা যায় হয়তো আমরা তাদেরকে হয়তো আল্লাহ তাআলার পানা যদি আমরা কেউ দেখি তাহলে এটা আমাদের ভুল সিদ্ধান্ত এবং ভুল ডিসিশন।
আসলে এই মনে করেন অনেক এমন আছে যারা একটু মনে করেন সম্পদশালী,
সম্পদশালী
ঠিক আছে, মনে করেন যারা এই এসির মধ্যে থাকে বড় বড় বিল্ডিং এর মধ্যে থাকে না, তো অনেক সময় দেখা যায় তারা যারা ছোট কাজ করে,
ছোট কাজ
মনে করেন ঝাড়ু দিচ্ছে,
ঝাড়ু দিচ্ছে
অথবা লেবারি কাজ করতেছে, তখন মানে তারা এদেরকে মানে হেই অথবা এরকম ভাবে দেখে আর কি ঘৃণার নজরে অথবা হে প্রতিপূর্ণ। তো আসলে এটা কিন্তু ঠিক না,
এটা
হয় তো ইনসান, আমিও ইনসান, হয়তো আল্লাহ তাআলা আমাকে মানে উত্তম দিয়েছেন আর যদিও বা তার কাজটা যদিও বা ছোট লেভেলের কাজ কিন্তু এরকম হইতে পারে আমার সেটা আল্লাহ দরবারে শেখ
মকবুল।
কারণ দেখেন যে ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোর মাধ্যমে বলা যায় না কি আল্লাহ দরবারে মকবুল,
ওটা তো হয় যে আপনি যেটা বলেছেন হেয় করে দেখা এই ইনাদেরকে, এটা তো হয় অহংকারের কারণে বা হয়তো নিজের মানে গর্ব অহংকার এগুলোর কারণে,
যেটা অবশ্যই যেটা আপনি অহংকারের কারণে আমি যদি তাকে ছোট মনে করি বা আমি বড় মর্যাদার মধ্যে আমি এসি রুমের মধ্যে রয়েছি তো এ তো ঝাড়ুদার, তো আমরা যেটা সভ্যতাকে বলছি যুগ যুগ ধরে যে সভ্যতা আজকের বর্তমান একদম উৎকর্ষ সভ্যতার চরম উৎকর্ষের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি, তো এখানের মধ্যে কিন্তু এই শ্রমজীবী মানুষদের অবদানটাই বেশি
বেশি।
জি জি জি,
সভ্যতার আজকের আমরা যে স্তরে পৌঁছে গিয়েছি, এই স্তরে বিনির্মাণের জন্য এই শ্রমজীবী মানুষদের অবদানটা সবচেয়ে বেশি।
যে আজকে হয়তো আমরা আজকে এই স্টুডিওর মধ্যে বসে রয়েছি, এটা নির্মাণ করতেও কিন্তু কি শ্রমজীবী
প্রয়োজন।
তো আসলে মাশাআল্লাহ আপনি যেটা বলেছেন, ওই আমি যে ইঙ্গিতটা দিতে চাচ্ছি এটা হচ্ছে, যেমন আমরা হেয় প্রতিপন্ন করা কাউকে বা ছোট বাবা, সেটা তো অহংকারীদের কাজ, আর মুসলমান তো অহংকার করে চলা এটার তো অনুমতি কি নেই ইসলামী শরীয়তের মধ্যে?
অবশ্যই।
যেমন এই ব্যাপারে একটি ঘটনা আমার রেওয়ায়াত এইভাবে এসেছে কিতাবের মধ্যে, এক বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন, ইনি ইন্তেকাল করলো, আর ইনার মুরিদ ইনাকে স্বপ্নে দেখে দেখতেছে যে ইনি জাঁকজমক পোশাক পরিহিত অবস্থায় জান্নাতের মধ্যে গর্বের সাথে অহংকারের সাথে চলাফেরা করবে। এখন মুরিদ জিজ্ঞেস করতেছে ওনার মুর্শিদকে, পীরকে, যে আপনি তো দুনিয়াতে অনেক সাদা সিধে জীবন কি করেছেন, অতিবাহিত করেছেন, কখনো তো আপনাকে অহংকারের সাথে গর্বের সাথে চলতে দেখিনি, আর এটা তো মুসলমানদের কাজ নয়, আর আপনি অহংকারের সাথে গর্বের সাথে কেন চলতেছেন, এটা তো কি মুসলমানের কাজ নয়। তখন ইনি মুরিদকে ইরশাদ ফরমাচ্ছেন, আর জান্নাতে তো চলাফেরার ধরনই এমন। তো আমি মাশাআল্লাহ মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আমরা মাদানী ফুল হাসিল করতেছি। তো একটা মেসেজ এটাও তো নেওয়া যায় যে আমাদের এই আজকের অনুষ্ঠান থেকে, যারা হয়তো ছোটদেরকে আমরা কি নিচু মনে করে হেয় করতেছি, তাহলে তাদের চিন্তাতে এমন আসা দরকার যে হয়তো দুনিয়াতে আজকে অহংকারের কারণে আমরা করতেছি, গর্বের কারণে করতেছি, তো আল্লাহ তাআলা যদি আমার উপর নারাজ হয়ে যায়, আর আমি যাকে হেয় করতেছি আপনি যেটা বলেছেন সে যদি আমার চেয়ে মকবুলিয়তের দরজায় বেশি পৌঁছে যায়, তাহলে সে তো কাল জান্নাতের মধ্যে অহংকারের সাথে চলাফেরা করবে, আর আমি আল্লাহ তাআলার পানা, আমার হালত কি হয় এটা তো আমি অবগত।
জি জি।
আর আসলে কার গোপন তদবির, যেটাকে খুফিয়া তদবির বলা হয়, হয়তো আজকে কেউ রাজার বাদশাহ রয়েছে, কালকে হয়তো সে প্রজা হয়ে যেতে পারে, আজকে ধনী হয়ে যায় কালকে হয়তো গরিব হয়ে যেতে পারে, বা আজকে যিনি গরিব রয়েছে আল্লাহ তাআলা চাইলে সে কালকে ধনী হয়ে যেতে পারে। আসলে কাউকে হেয় হেয় করে দেখা, হেয় প্রতিপন্ন করে দেখা, এটা কখনোই আমাদের উচিত নয়। হয়তো ওই জায়গার মধ্যে আমিও আমাকেও যেতে হতে পারে, সেই ধারণাটা মনে
রাখা উচিত। করা অহংকার একমাত্র এটা আল্লাহর জন্য শোভা পায়, এটা বান্দার জন্য না। আমি তো সৃষ্টি। এইভাবে একটা ঘটনা আছে, এক বিক্ষোভ, কারণ এখানে তো আমাদের পারিশ্রমিক মানে শ্রম নিয়ে আলোচনা হচ্ছে। আসলে মনে করেন যে শ্রম বলতে আমরা কি বুঝি, আমরা মনে করি যে মানে মাটি কাটা এটা মনে হয় শ্রমের কাজ, হ্যাঁ গাড়ি চালানো অথবা লেবার এটা শ্রমের না। আসলে শ্রম তো ওইটাকে বলা হচ্ছে যে যে কাজ করুক ওইটার পিছনে সময় ব্যয় করতেছে ওইটার পাওয়ার জন্য আর কি, হাসিল করার জন্য, তো ওইটাকেই বলা হচ্ছে আপনার মানে শ্রম। যেমন মনে করেন কেউ
বসে, আপনি যেটা শ্রমের সংজ্ঞার ব্যাপারে বলেন, তো এই ব্যাপারে বইয়ের মধ্যে এভাবে লিখলো যে পরিশ্রম যেটাকে আমরা বাংলার মধ্যে বলছি সেটাকে ইংরেজির মধ্যে বলছে লেবার। তো এটার সংজ্ঞা দিতে গিয়ে ইংরেজির মধ্যে আপনার বলা হচ্ছে লেবার ইজ ডান উইথ ডিফিকাল্টি উইথ বডি অর মাইন্ড। পরিশ্রম এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কষ্টের মাধ্যমে হয়,
এটা শারীরিক
এবং শারীরিক হয় মানসিক হয়।
জি,
এটা শরীরের মাধ্যমে হতে পারে, আবার মানসিক চিন্তা চেতনা ভাবনা এটার মাধ্যমে এই পরিশ্রমটা হতে পারে।
এখন তো হয়তো আমাদের চিন্তার মধ্যে থাকে, যেমন ফ্যাক্টরি যেটা আজকে কারখানার শ্রমিক শ্রমজীবীদের ব্যাপারে আলোচনা রয়েছে, যে কারখানার মধ্যে কিন্তু অনেকেই সবাই কিন্তু শারীরিক শ্রম দেয় না, অনেকে যারা কর্মী রয়েছে যারা হয়তো যেমন পোশাক কারখানার মধ্যে যারা পোশাক এর যে বিভিন্ন ধরনের তৈরি করার কাজে ব্যস্ত, তারা হয়তো শারীরিকভাবে শ্রম দিচ্ছে, আর এদের উপরস্থ যারা রয়েছে যারা এটাকে কি করতেছে ম্যানেজমেন্ট করতেছে, তারা কিন্তু শ্রম দিচ্ছে, তারাও কিন্তু শ্রম দিচ্ছে, তবে তাদের শ্রমটা হয়তো আপনি যেটা বলেছেন মাইন্ড মানসিক ভাবে সে শ্রম দিচ্ছে।
বইয়ের মধ্যে এটাও দেখা গেল যে পরিশ্রম এটাকে আমরা দুই ভাগে ক্লাসিফিকেশন করতে পারি, দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে শারীরিক পরিশ্রম যেটাকে আমরা কায়িক পরিশ্রম বলে থাকি, শারীরিক শারীরিক ভাবে যেটা বাহ্যিক ভাবে করা হচ্ছে, আর আরেকটা পরিশ্রম যেটাকে বলা হচ্ছে মানসিক
মানসিক,
যেটা যেখানে আপনার শরীরের থেকেও মাইন্ড মনের ব্যাপারে চিন্তা চেতনা ভাবনা সুদূর প্রসারী পরিকল্পনা করা এগুলার কাজ করা হচ্ছে, যেটা আপনি বললেন যেটা ম্যানেজমেন্ট সেক্টরের মধ্যে অর্থাৎ ব্যবস্থাপনার মধ্যে যারা রয়েছেন ইনাদের কাছে এই মানসিক পরিশ্রমটা বেশি। আর লেবার যারা রয়েছে সাধারণ শ্রমিক, এদের কাছে মানসিকের থেকে মানসিক কাজ করছে এদের থেকে, কিন্তু মানসিকের থেকে এদের কাছে শারীরিকটা বেশি প্রাধান্য পায়।
এখন তো আপনি যেটা বলেছেন যে দুইটাই শ্রম, কিন্তু এখন আমরা তো অনেক সময় আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকেই কিন্তু যদি শরীর দিয়ে কি না করে, মানে কায়িক শ্রম যেটা, এটা না হয় এটাকে শ্রম গণনা করে না,
শ্রম গণনা করে না।
হ্যাঁ, ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেকের মাইন্ডের মধ্যে এটা আসছে যে উনি কিন্তু অনেক বেশি পরিশ্রমী, অনেক কষ্ট করতেছে, কিন্তু আবার দেখা যায় অনেকেই কিন্তু আবার টিচার আছে আমাদের আছে না, ইনাদেরকে বলা হয় যে ইনাদের তো কোনো পরিশ্রমই নাই, শুধু গিয়ে কি করে ছাত্রদেরকে পড়াই চলে আসে, এটাতে তো এমন কোনো শ্রম নাই,
বরং ওইটা আরো এফেক্ট বেশি পড়ে,
কঠিন
কঠিন বেশি। এই জন্য
শারীরিক হচ্ছে কারণ মানসিক ব্যাপার,
মানসিক হচ্ছে কারণ
আলহামদুলিল্লাহ আজকাল আমাদের সাজিদ ভাই তো মাশাআল্লাহ যে আমাদের কোর্সের নিগ্রাম মুআল্লিম আলহামদুলিল্লাহ ইনি কি করে যে আলহামদুলিল্লাহ ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয় এবং ইনাদেরকে পড়ানোর কাজে কি রয়েছে ব্যস্ত রয়েছেন আপনি তো এই ব্যাপার আরো অনেক কিছু মাথায় নিয়ে বলতে পারেন।
আসলে দেখেন সব টিচার এদের থেকে এই বিষয়ে অভিজ্ঞতা থাকবে,
জি জি,
কারণ স্টুডেন্ট যারা ছাত্র আছে এদেরকে পড়ানোর মধ্যে এত কষ্ট, তার মধ্যে কয়েকটা কষ্ট আমি তুলে ধরতে চাই,
নিজে পড়া এটা যতটুকু কষ্ট এটার থেকে আরো বেশি কষ্ট হচ্ছে পড়ানো
পড়ানো। কারণ দেখেন আপনি যে পড়াচ্ছেন সে একটা পড়া বুঝতে পারতেছে না, তখন কিন্তু এটা আপনার জেহান যে পড়াচ্ছে তার জেহানের মধ্যে এফেক্ট পড়তেছে, একবার বুঝানো হলো, দুইবার বুঝানো হলো, তিনবার, তারপরে তার বুঝে আসতেছে না, তখন এটা কি
হবে,
কিভাবে করলে, তাহলে এটা ব্রেনের মধ্যে কি পড়তেছে এক, দ্বিতীয়ত আমি যে তাকে পড়ালাম সে যে পড়াটা শিখে আসলো না, তখন এটা একটা কষ্ট যে আমি তার পিছনে যে গিয়া করলাম, ঠিক আছে
টাইম দিলাম,
টাইম দিলাম সে আচ্ছা মনে করেন এখন পড়াচ্ছেন, অনেক সময় দেখা যায় একজন দুজন দুষ্টামি করতেছে, কথা শুনতেছে না, তো মোবাইল বিভিন্ন কিছু, তখন দেখা যায় এটাও আরেকটা কষ্ট, মানে এগুলো জেহেনের উপর পড়ে। আমরা তো কোর্সের মধ্যে দেখা যায় মনে করেন অনেক সময় স্নায়ুবে যখন দেরি করে আসে, অথবা স্নায়ুবে যখন পড়া না শিখে, অথবা স্নায়ুবেকে যখন বুঝানো হয় তারপরে যদি বলে আমার বুঝে আসে নাই, মানে এখন যে আমি আধা ঘন্টা তারা যে বুঝাইলাম আধা ঘন্টা পর বলছে আমি তো এখনো বুঝলাম না, মানে একটা কথা মানে আমার সব শ্রমকে কি করে দিছে, মানে এই জন্য এটা অনেক মানে কষ্ট হয়ে থাকে। এই জন্য কারণ দেখেন দাওয়াত ইসলামের মধ্যে তো মনে করেন যেগুলো আমাদের কোর্স আর কি ওইগুলোতে কিন্তু কাউকে মারা হয় না, মনে করেন স্কুল বলেন মাদ্রাসা বলেন এগুলার মধ্যে ছাত্রদেরকে কি
করে
প্রহার করা হয়, মারা হয়, শাস্তি দেওয়া হয়, তো আমাদের কিন্তু এই সিস্টেমটা
নাই,
আমাদের এখানে কিন্তু মহাব্বত ভালোবাসা,
আলহামদুলিল্লাহ
সে একবার না পড়ে তাকে আরেকবার সুযোগ দেওয়া হয়,
আমার আমির আলো সমুদ্রের পক্ষ থেকে
এই জন্য আমাদের এখানে কষ্টটা একটু বেশি, এই জন্য কারণ মারলে অনেক সময় সে ভয় আসি আসে, এখন যেহেতু মারা হয় না অনেক সময় বলো না শিখলে হয়তো আমাকে তো
কিছু করবে না,
মানে অনেক সময় দেখা যায় সব হেলাও করে, ঠিক আছে না, এই জন্য একটু কষ্টটা মানে এর মধ্যে অনেক বেশি কি হয়।
মাশাআল্লাহ, আমার রুকন ভাই, আমার সাজিদ ভাই যেটা বললো আলহামদুলিল্লাহ ইনি তো হয়তো এই দায়িত্বে আছে বা এই শ্রমটা দিচ্ছে, যার কারণে হয়তো ইনি বলতেছে আমারটা অনেক বেশি কঠিন না, তো এখন এইভাবে যদি আমরা বিভিন্ন সেক্টরে যাই যারটা কিন্তু তার জন্য কিন্তু ঠিকই কি
হবে কঠিন।
হ্যাঁ, এখন আমি যদি অন্য আরেকটা কাজ করি আমি বলবো যে না সাজিদ ভাই এটা চেয়ে আমারটা আরো বেশি কি কঠিন, যদি কোনো গার্মেন্ট শ্রমিককে জিজ্ঞেস করা হয় কারখানার শ্রমিককে যে এ বলবে যে না আমাদেরটা সবচেয়ে বেশি
কঠিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সকাল থেকে ডিউটি
ডিউটি একদম,
এখানে
চার দেওয়ালের মাঝে,
চার দেওয়ালের মাঝে অনেকে নাকি শুধু দাঁড়িয়েই থাকতে
হয়,
মানে যত ঘন্টা আছে শুধু দাঁড়ানোতেই কি এদের কাজ, বসারও কি নেই
সুযোগ নেই,
আবার অনেকের আছে যে বিন্দু পরিমাণ মানে যতক্ষণ ডিউটি চলবে ততক্ষণ নাকি কি আপনার শুধু হাঁটা চলা করবে, যে মানে দাঁড়িয়ে থাকারও সুযোগ নেই বসে থাকারও কি নেই
সুযোগ নেই,
সুযোগ শুধু মনিটরিং মানে শুধু হাঁটতেই থাকবে, তাহলে দেখা যাচ্ছে যে যতক্ষণ ডিউটি অতক্ষণ এ হাঁটতেছে
এটাও পরিশ্রম।
এখন একে যদি জিজ্ঞেস করা হয় বলবে যে না সাজিদ ভাই এগুলো কোনো কষ্টই নেই, আমার গুলো সবচেয়ে বেশি কষ্টের,
আর আমাকে দাঁড়িয়ে থাকতে হয় বসার সুযোগ,
এটাতে বসার সুযোগ আছে, সবাই সম্মান করতেছে, আবার অনেক সময় দেখা যাবে যে যদি আরো যেমন আরো বিভিন্ন ধরনের শ্রমিক যারা রয়েছে যেমন ব্যবসা যে ব্যবসা করতেছে সে তো শ্রম দিচ্ছে তার ব্যবসার মধ্যে, এখন একে যদি বলা হয় ভাই আমাকে তো সারাক্ষণ টেনশন নিয়ে থাকতে হয় কখন জানি লস হয়ে যাচ্ছে, যে বলছে না ইনার কাছে তো এই টেনশন নাই আমার কাছে তো এটা আছে, তাহলে মানে বোঝা যাচ্ছে যে এটা আমরা আজকের হয়তো এইভাবে অনুষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ এই বিশেষ অনুষ্ঠান দাওয়াত ইসলামে আমাদেরকে এদিকে ইঙ্গিত দিতে চাচ্ছে আসলে আমরা কোনো কাজে আমাদেরকে কি করার দরকার, ছোট করে দেখা কোনটা কঠিন কোনটা সহজ করে দেখার কিন্তু সুযোগ নাই, যে যে স্থলে আছে যে যার কর্মস্থলে কিন্তু ঠিকই পরিশ্রম করে যাচ্ছে, এটা কিন্তু তার জন্য ঠিকই ওই অনুরূপ কঠিন। কিন্তু হয়তো আমরা সেটা কি যে যেটা আছে সেটা হয়তো বুঝতেছি, বাকিটা আমরা না দেখার কারণে বা ওখানে না যাওয়ার কারণে, যখন আমি ওখানে যাব হয়তো আমার মনে হবে না, এটাও কি মানে কঠিন আছে
কঠিন
এরকম।
শ্রমিকদের পরিশ্রম এটার আলোচনার আগে আমরা এই কারখানা ব্যবস্থাটা কখন থেকে চালু হয়েছে, তো আসলে এটা সপ্তদশ শতাব্দীর শেষ দিকে অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে যখন ইউরোপের মধ্যে এই শিল্প কারখানার প্রচার প্রসারটা ব্যাপকতা লাভ করে স্টিম ইঞ্জিন প্রচলনের মাধ্যমে। তো আস্তে আস্তে ইউরোপের দেশসমূহ সাথে সাথে ইউরোপ থেকে আস্তে আস্তে সারা পৃথিবীর মধ্যে এই কলকারখানা শিল্প কারখানাটা ছড়িয়ে পড়েছে। একসময় কিন্তু সারা বিশ্বের অর্থনীতি এক সময় ছিল এক রকমের, কিন্তু বর্তমানে এসে বেশিরভাগই দেশের অর্থনীতি শিল্প কারখানা নির্ভর,
বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল।
যেমন আমাদের বাংলাদেশের মধ্যে এক সময় বলা হতো যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বর্তমানেও রয়েছে, কিন্তু আগে অর্থনীতির প্রায় 80% অবদান ছিল কৃষিতে। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তিত হয়ে এখন শিল্প কারখানার অবদানটা কৃষির থেকে আস্তে আস্তে
বৃদ্ধি পাচ্ছে।
তো এই শিল্প কারখানাকে বিভক্ত করতে গিয়ে শিল্প কারখানার মধ্যে ক্লাসিফিকেশন করা হয়েছে যে শিল্প কারখানাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা বলা হচ্ছে ভারী শিল্প কারখানা,
ভারী
শিল্প কারখানা হচ্ছে বা যেটাকে আমরা বৃহৎ, যেমন বিদ্যুৎ শিল্প, সার, গ্যাস, এগুলাকে হচ্ছে ভারী শিল্প, ভারী শিল্প কারখানা। এগুলোর মধ্যেও হাজার হাজার শ্রমিক নিয়োজিত রয়েছে, তাদের শ্রমটা দিচ্ছে। আরেকটা বলা হচ্ছে যে মাঝারি আকারের শিল্প, মাঝারি শিল্প কারখানা বলতে বলা হচ্ছে যেটার মূলধন ক্যাপিটাল 1,50,000 কোটি টাকার উপরে, যন্ত্রপাতি আসবাবপত্র যেগুলো রয়েছে এগুলো সবগুলো মিলিয়ে যেটার আপনার মূলধন যেটাকে আমরা বলছি ক্যাপিটাল,
এটা মাঝারি শিল্পের মধ্যে
1,50,000 কোটির থেকে বেশি, এটাকে বলা হচ্ছে মাঝারি শিল্প। তো এটার মধ্যে আমরা সিল্ক, সিরামিক শিল্প যেগুলো রয়েছে, প্লাস্টিকের যেগুলো বিভিন্ন আসবাবপত্র তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে মাঝারি শিল্পের মধ্যে, শিল্প কারখানার মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটা বলা হচ্ছে যে ক্ষুদ্র শিল্প কারখানা, ক্ষুদ্র শিল্প কারখানা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে 1,50,000 কোটি টাকার, যেটার ক্যাপিটাল 1,50,000 কোটি টাকার নিচে। তো এরকমের উদাহরণের মধ্যে বলা হচ্ছে যে চাল কল, আমরা সবাই চিনি রাইস মিল, প্রত্যেক গ্রামের মধ্যে রয়েছে, এগুলো শিল্প কারখানা। তো দেখা যাচ্ছে বৃহৎ আকারের যেগুলো শিল্প কারখানা সেখানে একসাথে হাজার হাজার শ্রমিক তাদের পরিশ্রমটা দিচ্ছে। আর মাঝারি যেটা রয়েছে ওইটার মধ্যে তার থেকে কম, আর যেটা আমাদের ক্ষুদ্র শিল্প কারখানা যেটা আমরা বলছি বা আমাদের গ্রামীণ অঞ্চলের মধ্যে বা শহরের মধ্যে যেটা রাইস মিল আমরা বলছি,
অল্প সংখ্যক
শ্রমিক কিন্তু তাদের পরিশ্রম দিচ্ছে। তো দেখেন আপনার এই শিল্প কারখানার আপনার
মূল চালিকা শক্তি
এটা আমি যদি উপরের দিকে দেখি বা নিচের দিকে দেখি, টপ টু বটম আগাগোড়া কিন্তু এখানে শ্রমিকরা পরিশ্রমের সাথে সম্পৃক্ত, কারণ পরিশ্রম ছাড়া কোনো শিল্প কারখানা এটা চলতে পারে। যতদিন শিল্প কারখানা চলতে থাকবে ততদিন শ্রমিকদের তাদের পরিশ্রমটুকু দিতে হবে।
আসলে একটা প্রতিষ্ঠানের সবচেয়ে মূল যেটা মানে কিছু এলিমেন্টস তো দরকার না, এর মধ্যে প্রথম যে এলিমেন্টসটা এটা হচ্ছে মানব সম্পদ। তো এই মানব সম্পদেই তো বাকি গুলো কি করে সংগঠিত করে, এইভাবে পরিচালিত করে। যেমন আপনি যেগুলো প্রায় তিন ধরনের শিল্পের কথা বলেছেন, তো আমাদের দেশের মধ্যে কিন্তু পোশাক শিল্পটা সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। এখন আমরা এটা কেন হয়েছে এদিকে যদি কি করি ইঙ্গিত করি, তাহলে আমাদের যে বিষয় কারখানার শ্রমিকদের শ্রম সম্পর্কে, পরিশ্রম সম্পর্কে, যে আমাদের বাংলাদেশের কিন্তু শ্রমিক পাওয়াটা তুলনামূলকভাবে সহজলভ্য। হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশের মতো কিন্তু অন্য কোনো দেশে হয়তো কি এইরকম মানে অতি অল্পে মানে শ্রমের দামটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি,
বাংলাদেশে শ্রমবাজার এটা একেবারে সস্তা,
একেবারে
বাংলাদেশের প্রেক্ষিতে।
যার কারণে কিন্তু বিদেশি যেগুলো প্রতিষ্ঠান বা কোম্পানি আছে তারা কিন্তু বাংলাদেশে কি করতেছে বিনিয়োগের দিকে বেশি কি দিয়েছে। যেমন পোশাক শিল্পের মধ্যে বাইরের ম্যাক্সিমাম কি আছে বিনিয়োগ আছে, যার কারণে কিন্তু শ্রমিক কিন্তু বাংলাদেশে বেশি পাওয়ার কারণে খুব সস্তা শ্রম কিনা পাচ্ছে, যার কারণে এরা প্রতিষ্ঠানটা করেছে। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি আমাদের দেশে ম্যাক্সিমাম এখন বলতে গেলে বেশিরভাগ
বেশিরভাগই পোশাক শিল্পের অবদানের
সাথে সম্পৃক্ত, যেমন আমরা আমাদের সিটিতে জড়িয়ে ধরি চিয়াগং সিটি এবং ঢাকা সিটির বিভিন্ন এরিয়া, যেমন এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো আছে, তো সবগুলোর মধ্যে কিন্তু হাজারো
ইপিজেড, যেটাকে আমরা বলি, হ্যাঁ আপনি যেটা বলছেন যে বিভিন্ন ইপিজেড এর নামে, এটা চট্টগ্রামের মধ্যে, ঢাকার মধ্যে, বিভিন্ন নারায়ণগঞ্জের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কিছু এলাকাকে বিশেষায়িতকরণ করা হয়েছে। ইপিজেড আমরা যেগুলাকে বলছি এক্সপোর্ট প্রসেসিং জোন, তো এগুলার মধ্যে আসলে এই শিল্প কারখানাগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, শিল্প কারখানার এলাকাগুলোকে ইপিজেড বলা হচ্ছে, বা কিছু কিছু এলাকার মধ্যে শিল্প এলাকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কারণ এই এলাকাগুলোর মধ্যে বেশিরভাগই শিল্প কারখানাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানের মধ্যে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কিছু কারণ, নিয়ামক কিছু কারণ রয়েছে, এর মধ্যে এগুলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি রয়েছে। কারণ আমি যদি কলকারখানার মধ্যে পণ্য উৎপাদন করলাম, জিনিস উৎপাদন করলাম, মাল উৎপাদন করলাম, কিন্তু এটা যদি আমি সঠিকভাবে সাপ্লাই দিতে না পারি,
পৌঁছাতে না
পারি, পরিবহন যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয়, পৌঁছাতে না পারি, তাহলে এটার দ্বারা তো ওই প্রতিষ্ঠানের লস হবে, লোকসানই হবে। তো সেজন্য দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠান এলাকাগুলা, বিশেষত যে এলাকাগুলোর বলছি ইপিজেড, সেগুলো গড়ে ওঠার জন্য কিছু কারণের মধ্যে এগুলো রয়েছে, যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি, আর সাথে সাথে ওই এলাকার মধ্যে বা পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে শ্রমিক, যারা শ্রমিক হিসেবে কাজ করছে, এদের সহজ প্রাপ্যতা, কয়েকটা বিশেষ কারণে এই কিছু কিছু এলাকার মধ্যে এই ইপিজেড বা যেগুলো শিল্প এলাকা বলছি এগুলো প্রতিষ্ঠিত হয়ে আসছে আর কি।
যে আসলে রোকন ভাই মাশাআল্লাহ, আপনি যেটা বলেছেন যে আমাদের পোশাক শিল্প বা কারখানা শ্রমিকদের ব্যাপারে, তো একটা বিষয় কিন্তু এটাও উঠে আসে যে কারখানা যারা শ্রমিক রয়েছে না, তো তারা কিন্তু মানে একটা গন্ডির মধ্যে তাদের জীবনকে অতিবাহিত করতেছে। তাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম, অনেকেই কিন্তু আমি দেখেছি সকাল 6টা থেকে, কেননা তাদের দেখা যাচ্ছে আজকে কিন্তু বিষয়টা হচ্ছে কারখানার শ্রমিকদের জীবন, তো আজকে ইনাদের জীবনগুলো, ইনাদের পরিশ্রম, এটা মানে অনুধাবন করা, যে আমরা হয়তো মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান, যে আমরাও যেন পরিশ্রমী হয়ে তুলি, এই ধরনের একটি উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা করা, এবং সাথে সাথে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছে এবং যারা আমাদের মুসলমান ভাইয়েরা রয়েছে, আল্লাহ তাআলার বান্দারা রয়েছে, মানুষ রয়েছে, তারা যেন পরিশ্রমকে কি খাটো করে না দেখে, এবং সাথে সাথে আমাদের মধ্যে যেন এই অনুভূতিটা আসে যে আসলে যে যারা কারখানার মধ্যে পরিশ্রম করে যাচ্ছে, তাদের আমরা যদি এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে তাদের ওই বাস্তবতাগুলো উঠে আসে, তাহলে আমাদের মনের মধ্যেও একটা কি সচেতনতা জাগ্রত হবে, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের চিন্তা যেটা আমরা হয়তো করতাম, অনেকের খারাপ চিন্তা আছে, যেমন যারা দেখা যায় যে অনেক পরিবার ইনাদের উপর কি নারাজ থাকে, যে ইনারা পরিশ্রম করে আসে কিন্তু ইনাদেরকে যত উপযুক্ত কি দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না, এবং পরিবারের পক্ষ থেকে এরকম সাপোর্ট অনেক সময় আসে না। আবার অনেক সময় দেখা যায় যে তাদের সন্তান বা তাদের ঘরের যারা কি আছে, পরিবার পরিজন আছে, তাদের থেকে হয়তো এরকম সহানুভূতি বা একটা মানে হেল্পফুল যেটা মানে সাহায্য সহযোগিতা হয়তো এটা অনেক সময় হয়ে ওঠে না, এবং দেখা যায় যে অনেকে আবার গার্মেন্টসে চাকরি করে শুনলে ইনাদেরকে আরো ওই আমার যেটা বলেছে হেয় করে দেখা, ছোট করে দেখা, ওইটাও দেখা যায়। তো আমি বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে এই মেসেজ পৌঁছাতে চাই যে আমাদের যেগুলো কি আছে, কলকারখানা আছে, শ্রমিকরা যেখানে কাজ করে যাচ্ছে, তাদের কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ইনারা কিন্তু কাজ করে যাচ্ছে, এবং তারা সকাল আমি দেখেছি এমন আমার সচকে দেখা যে সকালে উঠেই, যেমন আমাদের ইসলামী ভাইয়েরা অনেক সময় সদাই মদিনা ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে
ডাকে,
তো এখন দেখা যাচ্ছে যে আমি এক অমুসলিম এর ঘটনা এইভাবে সে আমাদের এলাকার মধ্যে এটা ঘটেছে, ইসলামী ভাই আমাকে আসে এবার মানে জানাচ্ছে, মাদানী বাহার বলতেছে যে প্রতিদিন এভাবে সদাই মদিনা দিচ্ছে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, একদিন সদাই মদিনা দিতে পারলো না, ওই দিন যখন দিতে পারলো না, ওই যিনি কি কারখানার শ্রমিক অমুসলিম, সে তার ডিউটি হচ্ছে 5টা বাজে, তাকে উঠতে হয় আজানের আগে আগে, উঠে প্রস্তুতি নিয়ে কোথায় বের হয়ে যেতে হয়, গাড়ি আসবে মানে এর কারখানার, এখন এ বলতেছে যে আমি আপনারা প্রতিদিন তো কি করেন সদাই মদিনা দেখেন, মুসলমানদেরকে ডাকেন, তো এর কারণে আমার সুবিধা হয় কি, আমিও আপনাদের এই ডাকার কারণে উটা কি পেয়ে যাই, সজাগ হয়ে যায় এবং আমি আমার গন্তব্যে পৌঁছাতে আমার কি হয় আসান হয়। তো আমি বুঝাতে চাচ্ছি এটা যে একটা শ্রমিক সে কিন্তু রাতে যখনই ঘুমাক না কেন, কিন্তু তার ঠিক টাইমে উঠে
অবশ্যই
এবং তাকে রেডি হয়ে অফিসের জন্য কি নিতে হচ্ছে,
প্রস্তুতি
নিতে হচ্ছে এবং একত তার এই ধরনের সীমাবদ্ধতা, এবং দ্বিতীয়ত সেখানে তার মালিক তার কাছ থেকে কি আদায় করতেছে, তার কাজটা পরিপূর্ণরূপে আদায় করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। মানে অনেকগুলো বিষয় কিন্তু এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। একতা সে তার পরিবার থেকে অতি তাড়াতাড়ি একটা নির্দিষ্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে নাস্তা করে কি অফিসের দিকে দৌড় দেওয়া, এবং সেখানে গিয়ে ঠিক টাইমে উপস্থিত হতে না পারলে আবার অনেক সময় কি বেতন কেটে নেওয়া হচ্ছে, আবার অনেক সময় সে ঢুকতে না পারলে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বা শাস্তিরও ব্যবস্থা আছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো মানসিক প্রেসারের মধ্যে সে কি আছে। এবার সে যখন তার কর্মস্থলে গেল এবং কাজ শুরু করে দিল, দেখা যাচ্ছে যে তার কাছ থেকে হয়তো তার মালিক আশা করতেছে এই টাইমের মধ্যে এতগুলো কাজ তাকে করে দিতে হবে, যেতগুলো প্রোডাক্ট তাকে তৈরি করে দিতে হবে। এখন সেদিকে কিন্তু আরেকটা পেশা তার কাছে আছে এবং তার বস বা উপরস্থ যিনি কর্মকর্তা রয়েছে ইনারও পেশার আছে, এর অধীনস্থ যারা রয়েছে তাদের কাছ থেকে কি আদায় করে নিতে হবে,
কাজটা
আদায় করে নিতে হবে। কেননা এদেরকে কি দেওয়া হচ্ছে, বেতন
দেওয়া
হচ্ছে। এখন এই বেতনের বিনিময় স্বরূপ যতটুকু কি আসবে, আপনার ফায়দা যদি প্রতিষ্ঠানকে মুনাফা বেনিফিট দিতে না পারে তাহলে এটাকে মিসম্যানেজমেন্ট ধরা হয়। তো এই ক্ষেত্রে এটা বাঁচার জন্য তার উপরস্থরা এদের উপর প্রেশার দিচ্ছে আর এরা নিজেদের শ্রমকে পরিপূর্ণভাবে কি করতেছে, যেন এর প্রতিষ্ঠানের উন্নতি হয় এবং তার স্যালারিটা কি
ঠিক থাকে,
ঠিক মতো পেয়ে যায়। এখন এদিকে পেশা, আবার আমি এটা বোঝাতে চাচ্ছি অনেক সব মানে এগুলো বলার মূল একটা কারণ হচ্ছে এটা যে তারা যখন আবার কোথায় ছুটির পরে চলে আসে এদের আবার আর একটা চিন্তা থাকে যে এখন আমার তো 5টা বাজে ছুটি হবে বা 7টা বাজে ছুটি হবে 8টা বাজে ছুটি হবে, তাহলে এখন এরা কোথায় আসবে, নিজেদের বাসার মধ্যে ফিরবে, এখন বাসায় ফিরবে। আমি অনেককেই দেখছি যে এরা বাসায় ফিরার সময় বাজার পথে কি পেয়েছে,
বাজার অবশ্যই
মানে ঘরের জন্য খাবার রেডি করার জন্য তরকারি তরি তরকারি এগুলো পেয়েছে, এগুলো কিনে নিয়েছে, মাছ পেয়েছে কিনে নিয়েছে, এবং সেটা নিয়ে কোথায় চলে যাচ্ছে, ঘরের মধ্যে চলে যাচ্ছে। এখন ঘরে গিয়ে এবার পরিবারদেরকে একটু কি দিবে, সময় দিবে। অনেক সময় কিন্তু অনেক শ্রমিকের পরিবারের মধ্যে কিন্তু এমন অশান্তি বিরাজ করে যার মনোমালিন্য, যে ইনাদের মধ্যে দেখা যায় যে ওই পরিবেশটা হয়ে ওঠে না, যে এই সারা দিন পরিশ্রম করলো অথচ ঘরের মধ্যে এসে প্রশান্তিটাও অনেক সময় কি
পায়
না।
তো আসলে যেটা আপনি বলছেন এগুলো তো মনে করেন সবগুলা শুধুমাত্র কিছু আমরা দুনিয়াবি আমাদের শুধু একটু সুখ শান্তি আরামাইশের
জন্য কিন্তু করা হয়,
ঠিক আছে। এখন মনে করেন এইভাবে আমরা চলতে গিয়ে মনে করেন আপনি যেটা বললেন অনেকে 5টার সময় বের হয় 6টার সময় বের হয়, তো অনেকে দেখা যায় মুসলমান আছে কিন্তু সে তার শ্রম দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের প্রতি কিন্তু তার মনোযোগ তেমন থাকে না,
থাকে
কারণ অনেকে মনে করেন বলতেছে কি আমি তো একদম যে ঢুকে সূর্যের আলো আমি দেখি না, মানে বের হয় রাত্রে মানে সূর্য কখন কয়টা বাজছে টাইম দেখার
সকালও যায় অন্ধকারের মধ্যে দৌড় দিতে হয়, আমার
আশেপাশে অন্ধকারের মধ্যে সূর্যের আলোও কি সারাদিন সে দেখে না, তারপরে বলতেছে মানে টাইম কোন দিকে যাচ্ছে কয়টা বাজতেছে, এই শুধুমাত্র সে বের হওয়ার সময় একটু আর অথবা ওই টিফিন যেটা দেওয়া হয় অথবা যেটা তাকে খাবারের জন্য সময় দেওয়া হয় ওইটাই কি সে পাচ্ছে আর কি। কিন্তু দেখা যাচ্ছে এইভাবে অনেকে অনেকে মানে এই কর্মের জন্য শুধুমাত্র আপনার তার হয়তো মা বাপকে কিছু তুলে দেওয়ার জন্য অথবা বউ বাচ্চাকে পরিবারকে কিছু তুলে দেওয়ার জন্য সে এরকম ভাবে যে শ্রম দিচ্ছে, আসলে এই শ্রম তো ঠিক আছে কিন্তু পাশাপাশি যদি মনে করেন তার থেকে যদি আমাকে যে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে ওই আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি এগুলো যদি আমাদের মানে মাথাতে থাকতো এবং এরকম যদি আমরা চেষ্টা করতাম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তাহলে দেখা যেত আমরা দুনিয়া বা আখিরাত দুনো জাহানায়
কিন্তু পেয়ে যেতাম,
ঠিক আছে। তো আসলে আমাদের কি উচিত হচ্ছে আমরা শ্রম তো অবশ্যই দেব, ঠিক আছে, কিন্তু ইবাদতের কথা যাতে ভুলে না যায়,
আল্লাহ তাআলার স্মরণ যেন
আল্লাহ তাআলার যাতে স্মরণ আমরা ভুলে না যাই, ইবাদত থেকে যাতে আমরা দূরে সরে না যাই, কারণ অনেক সময় দেখা যায় আমরা এগুলোর কথা মনে করে আমাদের কাছে মানে ইবাদতের কথা মনে থাকে না, নামাজের কথা মনে থাকে না, ঠিক আছে? তারপর অনেকে মনে করেন দেখেন জুমার নামাজও পড়ে না, কারণ যাদের থেকে শুক্রবারও কি আছে কাজ আছে, জুমার নামাজের প্রতিও তাদের কি নাই তো বিশেষ খেয়াল মানে সচেতন না, কারণ সে বলছে আমার দিনে যাচ্ছে আমার কাজের মধ্যে, যেমন আপনি বলছেন সকালে চলে গেছে রাত্রে আসছে, আসার সময় বাজার করে আনছে, এগুলো মনে করেন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে করে দেখতেছে ঘুমানোর টাইম পাইছে 2-3 ঘন্টা 4 ঘন্টা, আবার ঘুম থেকে উঠে আবার যাওয়ার জন্য আবার প্রস্তুতি।
সাজিদ ভাই যেটা বলছেন মানে ইবাদত বিমুখতা, আসলে পরিশ্রম এটা যদিও আমরা বলছি কারখানা, এটা সপ্তদশ শতকের শেষে অষ্টদশ শতকের শুরুর দিকে হয়েছে পরিশ্রম, তো শিল্প কারখানা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এখানে পরিশ্রম দিতে হচ্ছে। তো আপনি যেটা বলছেন যে এখানে এরা পরিশ্রম দিচ্ছে যার কারণে কিন্তু ইবাদতের প্রতি একটা বিমুখতা পোষণ করা যাচ্ছে। তো আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনাদের জীবনী দেখি, আল্লাহর ওলীদের জীবনী দেখি, ইনারা পরিশ্রম করেছেন, যদিও সেই যুগের মধ্যে শিল্প কারখানা ছিল না, সে যুগের মধ্যে যে উপার্জনের যে মাধ্যমগুলো ছিল ইনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
কিন্তু কৃষিকাজ করতো,
হ্যাঁ
অনেকে পোশাক বিক্রি করতো,
এগুলো করতো। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনারা কি করতেন, নিজেদের কর্মক্ষেত্রের মধ্যে পরিশ্রম করতেন, আবার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নামাজের মধ্যে রোজা রাখার মধ্যে এনারা লিপ্ত ছিলেন। সে ব্যাপারে জি
অর্থাৎ দুনিয়া তো সে কামিয়াবি আর এদিকে আল্লাহ তাআলাকে রাজি করে
সে ব্যাপারে একটা হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ, যেটা হযরতে সাইয়্যিদি আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কুরআনুল কারীমের তারজমা কানজুল ইমানের তাফসীর খাজাইনুল ইরফানের মধ্যে সুদরুল আফাজিল হযরত সাইয়্যিদুনা নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি, ইনি এভাবে লিখেন যে হযরত সাইয়্যিদুনা সামরা ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি খেটে খাওয়া অর্থাৎ পরিশ্রমী লোক ছিলেন, সাহাবী, ইনি একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি পরিশ্রমী লোক ছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন। তো একদিন রোজা পালন করে রমজান শরীফের ফরজ রোজা, রোজা পালনকালে আপন জমিতে তিনি সাররাত কাজ করে যখন সন্ধ্যায় ইফতারের সময় সন্ধ্যায় ঘরে আসলেন, তার সম্মানিত স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তিনি খাবার চাইলেন সন্ধ্যায়, মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় যখন সারাদিন কাজ করে জমির মধ্যে কাজ করে রোজাও রেখেছেন, সকাল থেকে সন্ধ্যা নিজের জমির মধ্যে পরিশ্রম করেছেন আবার রোজাও রেখেছেন, আল্লাহ তাআলার ইবাদতকেও চালিয়ে গিয়েছেন। তো যখন বাড়ির মধ্যে ঘরের মধ্যে গেলেন স্ত্রীকে বললেন খাবার দেওয়ার জন্য, তো স্ত্রী খাবার রান্না করার জন্য তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, আর ইনি এত বেশি রোজা রেখেছেন সারাদিন
অনেক ক্লান্ত,
অনেক বেশি ক্লান্ত ছিল যে ইনি মানে ইনার ঘুম চলে আসলো,
জি
ঘুম চলে আসলো, কিন্তু খাবার তখনও তৈরি হয়নি, রেডি হয়নি। তো তিনি যখন তার স্ত্রী তাকে খাবার তৈরি হলো তখন ইনার স্ত্রী ইনাকে জাগ্রত করলেন খাবার খাওয়ানোর জন্য। তো ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার খেতে অস্বীকার করলেন, কেননা তখনকার সময় তখনকার যেটা নিয়ম ছিল এটা আমরা মাদানী ফুল শ্রবণ করে নিই, যে সূর্যাস্তের পর অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর কেউ যদি ঘুমিয়ে পড়ে এমন লোকের জন্য পানাহার নিষিদ্ধ ছিল, ইনি জানা যে পরের দিনও ইনাকে কি করতে
হবে,
রোজাও রাখতে হবে, জমির মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে হবে। তো ইনি খাবার খেতে অস্বীকার করলেন এবং ইনি পানাহার ছাড়াই পরদিন রোজা রেখে দিলেন,
সুবহানাল্লাহ আল্লাহ।
তো ফলে তিনি খুব দুর্বল হয়ে পড়লেন, খাবার খায় নাই, একদিকে রোজা রেখেছে পরিশ্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের মধ্যে, তো ইনি দুর্বল হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। তার প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের আয়াত শরীফ নাযিল
করেন, সুবহানাল্লাহ,
যেটার অনুবাদ কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আহার করো ও পান করো যতক্ষণ না তোমাদের জন্য প্রকাশ পেয়ে যায় সাদা রেখা কালো রেখা থেকে ফজর হয়ে,
অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূরণ করুক। এই পবিত্র আয়াতে রাতকে কালো রেখা এবং সুবহে সাদিকে সাদা রেখার সাথে উপমা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের জন্য রমজানুল মুবারকের রাতগুলাতে পানাহার করা মুবাহ, অর্থাৎ বৈধ সাব্যস্ত হলো। ওই সাহাবিয়া রাসূল, ওই পরিশ্রমী সাহাবিয়া রাসূল,
ওনার সৎকায় আজকে আমরা সুযোগ পেয়েছি,
আমরা জেহরির সুন্নতের উপর আমল করার
সুযোগ
আল্লাহ তাআলা দিয়েছেন। আসলে দেখেন অপর একটা হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিঃসন্দেহে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পেশাজীবী মুসলমানদেরকে ভালোবাসেন।
ঘটনা বলেছেন তো এখান থেকে তো আমাদেরকে উজ্জীবিত হওয়া দরকার, উৎসাহিত হওয়া দরকার যে আল্লাহ তাআলার এই নেক বান্দা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পরিশ্রমের বদলতে আল্লাহ তাআলা ইনাকে কবুল করে নিয়েছেন। অর্থাৎ ইনি পরিশ্রমও করেছেন এবং সাথে সাথে ইবাদতও
ছাড়েন
করেছেন, ছেড়ে দেন নাই। কিন্তু আজকে কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা সবচেয়ে বেশি কি প্রকট হয়ে গিয়েছে যে আমি নামাজ পড়ার টাইমটা আমার মালিক দিচ্ছে না, যে আমি পড়তে পারতেছি না, যে অনেকেই বলে যে আমি চাকরি থেকে বের হইতে হইতে লেট হয়ে যাচ্ছে, তার আমি টায়ার্ড হয়ে যাই, আসি ঘুমাই যাই আর নামাজ পড়তে পারি না। তো আবার অনেক সময় ঘুমে উঠতে কি হয়ে যায়, লেট হয়ে যায়, এই জন্য পড়তে পারি না। কিন্তু আসলে আপনি যখন এটা বলেছেন তাহলে আমাদের যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বৃন্দ এখন শ্রবণ করতেছে বা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতেছে, এই ঘটনা থেকে যদি এরকম কেউ থাকে তাহলে ইনাদের জন্য তো শিক্ষণীয় বিষয় এমন রয়েছে যে এই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে করেও আল্লাহ তাআলাকে রাজি করতে পারে, তার তুলনায় তো আমাদের তা কিছুই না। আয়াত নাযিল হয়ে গিয়েছে এখন আলহামদুলিল্লাহ।
আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমরা এখন মনে করেন দুনিয়াতে বেঁচে আছি শুধুমাত্র খাওয়া দাওয়া উপার্জন এই নিয়ত মনে করে, যার জন্য ইবাদত যে করতে হবে, নামাজ যে পড়তে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে আসতেছে না। এই জন্য মনে করেন আমরা অনেকে যেটা আপনি বলতেছেন আর কি, যে আমি তো নামাজের সময় পাচ্ছি না, সারাদিন কাজ করতে করতে আমার টাইম চলে যায়, ক্লান্ত হয়ে যায়, ঠিক আছে। তো আসলে আমরা যে উপার্জন করতেছি আমাদের উপার্জনের উদ্দেশ্য কি,
কেন করবো,
হ্যাঁ উপার্জন কেন করব, আমরা কি উপার্জন করতেছি কি ইবাদত করার শক্তি অর্জনের জন্য, নাকি এই উপার্জনের জন্য আমরা দুনিয়াতে বেঁচে
আসতেছি।
কারণ এখন তো মনে হচ্ছে যে মানে আমরা এই উপার্জনের জন্যই দুনিয়াতে বেঁচে আসি, কিন্তু আসলে কিন্তু এরকম না,
এরকম না।
কারণ যেমন মনে করেন বলা হচ্ছে আপনার একটা কোরআনে পাকের আয়াত, যে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন যে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো এখন মনে করেন আমরা যে উপার্জন করতেছি, শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, তো আসলে দেখেন যেহেতু আমরা ইবাদত করব, তো ইবাদত করার জন্য শরীরে শক্তির দরকার আছে, আর ওই শক্তিটা কিন্তু খাবার থেকে আসে। তো এই জন্য আমরা ওই খাবারটা হালাল ভাবে হওয়ার জন্য আমরা এই সময়টা দিচ্ছি, অর্থাৎ যাতে কি আমরা হালাল ভাবে রিজিকটা যদি আসে আর খেয়ে যখন আমাদের শরীরে শক্তি হবে, ওই শক্তিতে আমরা ইবাদত করব। যদি মনে করেন ইবাদত করা ছাড়া যদি শুধু এমনি খাবার জন্য আমরা মনে করেন গিয়া করি, তাহলে তো এর মধ্যে কোনো ফজিলতই নেই,
ফজিলতই নেই।
কারণ দেখেন পশু পাখিও তো খানা খায়,
খানা খায়,
এদের খাবারের মধ্যে কোনো ফজিলত আছে, এদের যে মনে করেন গিয়ার মধ্যে কি কোনো ফজিলত আছে? কিন্তু এদিকে হাদিসে মোহর আমরা শুনেছি যে হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায়, তার গুনাহ এভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে যায়, এবং মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোক আহার করে যে বলা হয় যে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ হয়। তো এগুলো তো তাদের জন্য যারা এই উপার্জন এই জন্য করতেছে, এই উপার্জন করে হালাল ভাবে আল্লাহর ইবাদত করবে। আর যার কাছে আল্লাহ তাআলার ইবাদতের চিন্তাই নাই, তারটা তো মানে কিরকম হয়ে যাচ্ছে না এটা।
সাজিদ ভাই আলহামদুলিল্লাহ সুসংবাদও একটা এটা রয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল কিন্তু আমাদেরকে ওইদিকে হাত বাড়িয়ে দিয়েছে, যে আজকে আপনি যেটা বলেছেন হয়তো অনেকেই কারখানার যারা শ্রমিক রয়েছে হয়তো তারা এখন ওই সচেতনতা বোধ তাদের মধ্যে জাগ্রত হয় নাই যে আমরা ইবাদত করব। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইদের মধ্যে যারা কি
বিভিন্ন কারখানার মধ্যে চাকরি করে। তো এই ধরনের কিছু বাস্তব ঘটনা কিন্তু আমার চোখের সামনে রয়েছে। আমাদের এক ইসলামী ভাইয়ের ঘটনা এইভাবে, আলহামদুলিল্লাহ জাবাজাল ইনি দাওয়াতে ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ ইমামা পড়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ দাড়ি শরীফ রেখে দিয়েছে এবং পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে
গিয়েছে।
শুধু কিন্তু এতটুকুতে সীমাবদ্ধ নয়, এখন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল থেকে এমন তরবিয়ত, এমন জজবা, উৎসাহ পেয়েছে যে আমাকে তো চাকরি করতে হবে আমার রোজগারের জন্য, হালাল রিজিক তালাশ করার জন্য। এবং আমার উদ্দেশ্য তো এটাও রয়েছে যে আমি নেককার হওয়ার সাথে সাথে আমার অপর মুসলমান ভাই যারা রয়েছে তাদেরকেও নেকির দিকে আহ্বান জানাতে হবে, তাদেরকেও গুনাহ থেকে বাঁচাতে হবে, তাদেরকেও নামাজ বানাতে হবে। তো এই ধরনের জজবা যখন তার দিলের মধ্যে চলে আসলো, সে নিয়ত করে নিল, ইচ্ছা পোষণ করে নিল, আমি এখন নেকির কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবো। তার আলহামদুলিল্লাহ সাথে সাথে সে সাপ্তাহিক সুন্নতবারা ইজতিমার মধ্যে এবং যেগুলো দাওয়াত ইসলামের মাদানী কাজ রয়েছে সেগুলোর মধ্যে কি হয়ে গেছে সম্পৃক্ত হয়ে গেছে।
এরকমও অনেক ইসলামী ভাইয়ের ব্যাপারে শুনেছি যে আমাদের ইসলামী ভাই এমন আছে যারা মনে করেন যে সকালে কাজের মধ্যে যে ফজরের নামাজ পড়ে,
ফজরের নামাজ পড়ে,
আবার এরা মনে করেন ওইখানে কথা বলে নিয়েছে যেটা আমার টাইম আছে ওইটা আমি মানে অল্প খেয়ে আমি নামাজ পড়ে নেব,
নামাজ পড়ে নেব,
হ্যাঁ জোহরের নামাজ, এরপরে যখন সে ওইখান থেকে আসরে আসে আসরের নামাজ পড়ে পুরো রাত 10টা 11টা পর্যন্ত শুধু মাদানী কাজ করে।
এটা এখনো প্রায় অনেক ইসলামী ভাই আছে, আপনি যেটা বলেছেন এটা একদম হাকিকত যে আমার জানা মতে এখনো আমাদের এমন ইসলামী ভাই আছে যারা গার্মেন্টসে চাকরি করে 10টা 11টা 12টা এমনও দেখেছি আমি 1টা পর্যন্ত সে কি ইসলামী ভাইদের সাথে কি মাদানী কাজের মধ্যে লিপ্ত, আবার কিন্তু ফজরের নামাজের পরে তাকে কি দিতে হচ্ছে, রওনা দিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু সে তার জীবনকে অতিবাহিত করে যাচ্ছে। এমনও আছে ডিভিশন নিগ্রানসে আমাদের, আমি আসলে আরেকটা বিষয় বলতে চেয়েছিলাম যে ওই ইসলামী ভাইয়ের কথা যে এভাবে তার গুছায় নিচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, এবং সাথে সাথে এমনও দেখা যাচ্ছে সে বলতেছে আমাদের তো ওখানে প্যান্ট শার্ট করতে হয়, অফিসের মধ্যে প্যান্ট শার্ট পড়তে হয় সেখানে আর কি, পাঞ্জাবি পাগড়ি এগুলো কি পরা যায় না। তখন এই বলতেছে এখন আমি কি করব, এখন আমি যদি এখন আমি ওখান থেকে আস্তে আস্তে অফিস থেকে আস্তে আস্তে আমার এখানে কি বাজে যাচ্ছে, 9টা 10টা হয়ে যাচ্ছে, তখন আমার মাদানী কাজের টাইম শেষ, এখন আমি যাচ্ছি এবং আসার মধ্যেই আমার টাইমটা শেষ হয়ে যাচ্ছে। তখন সে বলতেছে আমি কি করি, আমার যেটা পোশাক আছে মাদানী লেবাস তো আমি সেটা ব্যাগের মধ্যে নিয়ে যাই।
আচ্ছা,
মানে এটা মানে আমি এটা আমার কাছে এমন এমন ভালো লেগেছে, এমন ভালো লেগেছে মানে অনেক অবাক করে দিয়েছে, অনেক জজবা চলে আসছে আমার কাছে যে এটা কেমন কথা, মানে কত কষ্ট ইসলামী ভাই করতেছে। তো তখন সে ব্যাগের মধ্যে দিয়ে কোথায় এখন অফিসে চলে গেছে, যখন অফিস ছুটির সাথে সাথে সে কি বের হয়ে সুন্নতি পোশাক পরিধান করে নিয়েছে অফিস থেকে। এখন এ বলতেছে যে আমি পোশাক পরিধান করার কারণ হচ্ছে এখন আমি আস্তে আস্তে সবাইকে নেকির দাওয়াত, সাপ্তাহিক ইজতিমার দাওয়াত, এমনকি চোখ দর্শ, দাওয়াত ইসলামীর একটা কি আলহামদুলিল্লাহ মাদানী কাজ 12 মাদানী কাজের মধ্যে একটা চোখ দর্শ, সবাইকে পড়ে কি করা, রাস্তায় দোকানে পড়ে শুনিয়ে দেওয়া। তো আলহামদুলিল্লাহ জাবাজাল সে বলতেছে আমি চোখ দর্শ দিতে দিতে কোথায় চলে আসে,
বাসার
মধ্যে চলে
আসে।
এখন এটা মানে কেমন উৎসাহের কথা।
আসলে মূল কথা হচ্ছে কি মানে সবগুলা জন্য ইচ্ছা দরকার,
ইচ্ছা দরকার
আসলে, যে এরকম না শ্রম করলে যে ইবাদত করা যায় এটা ভুল, কারণ সবগুলার জন্য হচ্ছে কি নিজের ইচ্ছা থাকতে হয়, কারণ ইচ্ছা থাকলে উপায় হয় এরকম একটা কথা আছে। তো আর যে যেরকম মানে ইচ্ছা থাকে তো আল্লাহ তাআলা তাকে এরকম ব্যবস্থা করে দেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে নিয়তের উপর, নিয়ত সব মঞ্জুর আসান। তো এই জন্য মনে করেন আমাদের কি উচিত আমরা যেন মানে এরকম ভাবে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাকে হালাল রুজিও দেন আসানি ভাবে, যাতে আর আমার সময়গুলো যেন ইবাদতের মধ্যেও
যায়। দেখেন যে রিজিক তালাশ করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে বসা হয়,
ভুলে যায়
যে উপার্জন করতে নামাজ ফরজ নামাজ ছুটে যাচ্ছে, তো আল্লাহ তাআলার পানা, এরকম না করুক আল্লাহ তাআলার পানা। তো এটা এটা তো আমার জন্য জায়েজই হবে না,
কুরআনুল করিমের আয়াতে মুবারাকার সারাংশ এরকম রয়েছে যে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ তাআলা যে বান্দা নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন এগুলোর কারণে যে আল্লাহ তাআলার শরণ থেকে গাফিল ছুটে যায়, নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে।
তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসলে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের রুকন ভাই সাজিদ ভাইয়ের কাছ থেকে অনেকগুলো মাদানী ফুল হাসিল করেছি। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। তো এখন আপনাদেরকে একটা বিষয় মেসেজ এটা পৌঁছাতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ জাবাজাল দাওয়াত ইসলামী আমাদেরকে এই মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে এইভাবে সচেতন করতে চাচ্ছে। আমরা কারখানার শ্রম দিই, আমরা ফ্যাক্টরিতে শ্রম দিই, আমাদের ব্যক্তিগত জীবনে শ্রম দিই, যেটাই করি না কেন হালাল রিজিকের জন্য, সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদতকেও আমাদেরকে অবশ্যই করতে হবে এবং সাথে সাথে আল্লাহ তাআলার দ্বীনের কাজের ক্ষেত্রে আমাকে আপনাকে উৎসাহিত হতে হবে এবং সেখানে আমার আপনার যেন কি অবদান থাকে। কেননা আমরা তো আজকে শ্রবণ করে নিলাম দাওয়াত ইসলামীর ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী ভাই আমাদের বিভিন্ন কারখানার মধ্যে কি করে চাকরি করে এবং সাথে সাথে দ্বীনের কাজকেও নেকির দাওয়াতকেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রচার কাজও নিজের জীবনের মধ্যে জারি রেখেছে। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, তো আমাদেরকে এটা মেনে নেওয়া দরকার যে যারা শ্রম দিচ্ছে তাদেরকে যেন আমরা কখনো কি হেয় না করি, যে এই বিষয়ে আমাদেরকে অনেক বেশি সচেতন হওয়া দরকার। যে আমরা যে যত বড়ই কি উপরের পজিশনে থাকি না কেন, পদে থাকি না কেন, আমাদেরকে নিচে যে পদগুলো রয়েছে যারা নিচু স্তরে কাজ করতেছে, তো এটা আমাদেরকে বিবেকের মধ্যে নিতে হবে। হয়তো তারাও তো আল্লাহ তাআলার বান্দা, তারাও তো আল্লাহ, এটা তো আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছেন, হয়তো ওই স্থানটা তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা এক এক বান্দার জন্য এক এক জায়গাকে নির্ধারণ করেছেন, এক এক পজিশনকে নির্ধারণ করেছেন, সবার জন্য তার একই কি ব্যবস্থা করেন নাই, এটা তো আল্লাহ তাআলার কুদরতি দরবারের ফাইসালা। তো এই দিকে আমাদেরকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো আরেকটা মেসেজ আমরা আজকের অনুষ্ঠান থেকে এটা নিয়ে যাই, আলহামদুলিল্লাহ জাবাজাল দাওয়াত ইসলামী হাত বাড়িয়ে দিয়েছে। আপনি কারখানার শ্রমিক হন, আপনি কারখানার মালিক হন, আপনি কারখানার মধ্যে উপরস্থ কর্মকর্তা হন, আলহামদুলিল্লাহ আপনিও দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ইনশাআল্লাহ জাবাজাল আপনার জীবনের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ আপনার শ্রম দেওয়ার সাথে সাথে দুনিয়াতেও আপনি যেভাবে আপনার পরিবার আপনার আশেপাশের পরিবেশকে আপনি যেভাবে কি সুন্দরভাবে পরিচালিত করতেছেন, সাথে সাথে আপনার যে একটা কি পরবর্তী জিন্দেগি আছে সেটাকে আপনি গুছিয়ে নেওয়ার, সেটার জন্য প্রস্তুতি নেওয়ার একটা উত্তম সুযোগ আলহামদুলিল্লাহ হয়ে যাবে দাওয়াত ইসলামীর মাদানী মহলের মধ্যে। তো আমার সাজিদ ভাই আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি, যে বলতে গেলে টাইম শেষ হয়ে গিয়েছে। তো আমি আপনার কাছ থেকে একদম শেষ মুহূর্তে যদি কোনো মাদানী ফুল মেসেজ দেন।
আসলে মেসেজ হচ্ছে এটা যে আমরা যেখানে থাকি মানে নিজের ইবাদতকে এটাকে যেন প্রাধান্য দিই,
এরপরে আমরা আমাদের
প্রাধান্য নয় ইবাদতকে প্রাধান্য দিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কাজকেও সহজ করে দিবে, ইবাদতকেও সহজ করে দিবে,
কারণ রিজিক দেওয়ার মালিক তো
আল্লাহ। আমার রুকন ভাইয়ের পক্ষ থেকে কোনো মাদানী ফুল যদি মিলে যায়।
অবশ্যই, যে আমরা যেন সৃষ্টির যিনি স্রষ্টা রয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর রাখি
এবং সাথে সাথে পরিশ্রম করে যাই,
ইনশাআল্লাহ অবশ্যই। তো আল্লাহ তাআলার দেয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া বিধান মোতাবেক নিজেদের জিন্দেগি
অতিবাহিত করি
ইনশাআল্লাহ তাআলা, এটা দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোটা সুন্দর হয়ে যাবে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে শেষ মুহূর্তে এসে এমন গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিল, তা আমি বলবো আমাদের প্রত্যেকের এটা স্মরণ রেখে এর উপর আমল করা দরকার এবং সেটা অপর মুসলমান ভাইয়ের কাছেও আমরা পৌঁছিয়ে দিই এবং সাথে সাথে আমি বলবো ইনশাআল্লাহ জাবাজান আমরা দাওয়াত ইসলামীর মাদানী মহল আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে ওই পথ দেখাতে চাচ্ছে যেই পথের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, যেই পথের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের তরিকা রয়েছে এবং সাথে সাথে নূরানি আকাশ সাল্লাল্লাহু তাআলা সামের সন্তুষ্টিও বিদ্যমান। তো আসুন ইনশাআল্লাহ জাবাজাল আমরা ওই পথকে পরিহার করি যেই পথের মধ্যে শুধু শ্রমেই রয়েছে, কিন্তু দুনিয়াতে হয়তো আমি আপনি সামান্য উপকার পাচ্ছি কিন্তু হয়তো আখিরাতে আমার জন্য কিছুই থাকবে না, তাহলে প্রাণ পিস্তামি বেড়ে এটা আমার জন্য তো হতাশা এবং এটা আমার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই আমি বলবো আমরা কারখানায় পরিশ্রম করব এবং আমাদের বিভিন্ন স্থানে যেখানেই
আমাদের জন্য হালাল রিজিক আল্লাহ তাআলা রেখেছেন, আমরা চেষ্টা চালিয়ে যাব শ্রমের মাধ্যমে ও হালাল রিজিককে উপার্জন করার জন্য, এবং সাথে সাথে আমরা আল্লাহ তাআলার ইবাদত এবং পিয়ারা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত নিজের দিলের মধ্যে ধারণ করে নিজের জিন্দেগীকে অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যা কিছু অবগত হওয়ার সুযোগ পেয়েছি এর উপর আমল করার তৌফিক দান করুক, এবং আমি আপনাদেরকে জানাবো আগামী পরবর্তী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ জাবাজাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমিন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।